হিন্দুস্থান রেকর্ডের পডকাস্ট নিবেদন বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথার আজ সপ্তম পর্ব। উপস্থাপনায় দেবশঙ্কর হালদার, রচনা সঙ্গীত সঞ্চালনা ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, গীতাংশে দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। উনিশ শতকের ছয়ের দশকের শেষ ভাগে বাংলা থিয়েটারের নানান গাথায় হিন্দুস্থান রেকর্ডের আজকের নিবেদন বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথার সপ্তম পর্ব।
শুরু হল বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথার সপ্তম পর্ব। এই পর্বে আমরা আসছি সাধারণ রঙ্গালয়ের কথায়। সাধারণ রঙ্গালয় অর্থে এতদিন অবধি বাংলা থিয়েটার আটকে ছিল বনেদি বাড়ির উঠোনে। এই প্রথম সাধারণ মানুষের কাছে টিকিট বেচে নাটক দেখার সুযোগ গড়ে উঠল। দিনটা 1872-এর 7ই ডিসেম্বর। ঘটনাটা ঘটেছিল উত্তর কলকাতার চিৎপুরের বিরাট একটা ঘড়িওলা সান্নার বাড়িতে। মানুষের ঢল নেমেছিল। প্রায় 12 বছর আগে লেখা দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের অভিনয় হল এই প্রথম, এবং এর সঙ্গে পরাধীন দেশে একটা স্বাধীনতার উন্মেষ জেগে উঠল। সেখানে অভিনয় করলেন সেই বাগবাজার অ্যামেচার থিয়েটার, যারা শ্যামবাজার নাট্য সমাজ থেকে নামকরণ হয়েছিল বাগবাজার অ্যামেচার থিয়েটার, তারাই সেই দলের নতুন নামকরণ করলেন ন্যাশনাল থিয়েটার। এই ন্যাশনাল শব্দটি আপত্তির কারণ হল গিরিশচন্দ্রের, তাই প্রায় শেষ সময় গিরিশচন্দ্র এই দল থেকে সরে গেলেন। অর্ধেন্দু মুস্তাফি দায়িত্ব নিলেন এই নাটক পরিচালনা করার। অর্ধেন্দু নিজে উৎসাহেব, সাবিত্রী, গোলক বসু এবং একটি চাষার ভূমিকায় অভিনয় করতেন। নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় করতেন নবীন মাধব, কিরণ বন্দ্যোপাধ্যায় করতেন বিন্দু মাধব, এবং মতিলাল সুর অভিনয় করতেন তোরাপের। আর এই তোরাপ বলা হয় যে একটা ফেনোমেনাল তোরাপ। এই রকম তোরাপের অভিনয় আর কেউ কোনোদিন করে উঠতে পারেনি। যাই হোক, সে তো আমাদের দেখা সম্ভব হয়নি। মহিলারা তখন তো মহিলাদের ভূমিকায় মহিলারা আসেননি, সেই জন্য মহিলাদের ভূমিকায় বিশেষ করে অভিনয় করতেন ক্ষেত্রমোহন গাঙ্গুলী, করতেন সরলা, অমৃতলাল মুখোপাধ্যায়, যিনি পরবর্তীকালে বেলবাবু বা ক্যাপ্টেন বেল হিসেবে খ্যাতি লাভ করেছিলেন, তিনি করতেন ক্ষেত্রমণি, আর শৈলেন্দ্রী করতেন পরবর্তীকালে রসরাজ নামে খ্যাত অমৃতলাল বসু।
আমার আমার যেটা বলবার খুব লোভ হচ্ছে সেটা অভিনেতা হিসেবে, যে এই যে পুরুষ এবং নারী এই দুই চরিত্রে অভিনয় করবার যে মুনশিয়ানা, হ্যাঁ মানে
একদম,
এটা কিন্তু এদেরকে পরবর্তীকালে সত্যি মানে এই কারণেই প্রতীত দশা করেছে যে এদের কোনো সীমাবদ্ধতা ছিল না।
না
চরিত্র
একেবারে
নারী পুরুষ নির্বিশেষে সমস্ত কিছু তো অভিনয় করতে
পারত। তারপরে হচ্ছে এই যে পরিচালনার দিকেও তারা যে অভিনয় যখন দেখাতেন,
সেই সেখানেও তো,
এবং তোমাকে বলা বাহুল্য মাত্র বা আমাদের অনেকেরই জানা যে তখনকার দিনে নাট্যকার যা লিখতেন পুরোটাই অভিনীত হত, কোনো সম্পাদনার ছিল না, সুযোগ ছিল না। সেই জন্য ওই সময়টাকে বলা হয় প্লে রাইটস থিয়েটার, নাট্যকারের থিয়েটার। সেই যে সেই থিয়েটার এর সময় নাট্যকার তো লিখে দিলেন, কিন্তু সেইটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা,
তাকে মানে
জনপ্রিয় করা,
তাকে সত্যিকারের রক্তমাংসের চেহারা দেওয়া,
এবং রক্তমাংসের চেহারা দেওয়া, এইটা কিন্তু একটা অদ্ভুত ভাবে। এবং এই যে সবচেয়ে বলছি যে যেটা সবচেয়ে বড় ঘটনা, সেটা হচ্ছে যে এই নীলদর্পণের আগে পর্যন্ত সেই অর্থে কোনো পূর্ণ দেশাত্মবোধক নাটক হয়নি, এবং সাধারণ মানুষের কথা বলা। আজকে যেটা আমরা সব নাটকের মধ্যে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই, সাধারণরা অসাধারণ হয়ে উঠছে, কিন্তু এখন এই এই নীলদর্পণে আমরা প্রথম দেখলাম আমাদের চারপাশে যেসব মানুষরা রয়েছেন, যেভাবে আক্রান্ত হচ্ছেন পরাধীন দেশে, তাদের কথা বলছেন দীনবন্ধু মিত্র, এবং তখন কিন্তু তিনি সরকারি চাকুরে,
সেটাও মাথায় রাখতে হবে,
এটাও মাথায় রাখতে হবে। এবং হয়তোবা সেই কারণেই এই 12 বছর লেগেছিল এটা অভিনয় হতে,
আর হয়তোবা সেই কারণেই উনি খুব কাছ থেকে এগুলো দেখেছিলেন,
সরকারি চাকুরে
কারণে কোথায় কি ঘটছে কি হচ্ছে তার খুঁটিনাটি,
সেটাই সেটাই। এবং জানা যায় যেটা, যে নীলদর্পণে যেসব ইংরেজ চরিত্রগুলো আঁকা হয়েছিল সেগুলোর অধিকাংশই কিন্তু আমাদের চারপাশে যারা ছিলেন তাদেরকে দেখেই পরিকল্পনা করা হয়েছিল
একেবারে।
এবং বলছে যে বারাসাতের নীলকর আটটি লারমুরের নৃশংস অত্যাচার সম্ভবত নাট্যকারকে উট চরিত্র গড়তে উদ্বুদ্ধ করেছিল। এই লারমুরি প্রজাদের প্রহার করবার জন্য চামড়া লাগানো বেত নাম দিয়েছিলেন শ্যামচাঁদ, আর রামকান্ত উদ্ভাবন করেছিলেন। নদিয়ায় এক কারখানার ছোট সাহেব অর্চিবাল্ড হিলস হরমণি নামে কৃষ্ণনগরের এক অপরূপ সুন্দরী কৃষক কন্যাকে অপহরণ করে তাকে অত্যাচার করে, সেই ঘটনাটাকে কেন্দ্র করে দীনবন্ধুর এই নাট্য রচনা।
এবং আমার খুব বলতে ইচ্ছে হচ্ছে যে যে চাবুক তৈরি করলেন সেই চাবুকে নীলদর্পণ লিখে ফিরিয়ে দিলেন দীনবন্ধু।
একদম একদম, এই যে
চাবুকই বটে
একদম। এই যে পেন ইজ মাইটার দেন সোর্ড, এটা হলো একদম তার সবচেয়ে বড় প্রমাণ। এই এই ঘটনাগুলো কিরকম একদম এখনো রীতিমতো গায়ে কাঁটা দেয়।
মহিলা চরিত্রে তুমি কয়েকজনের নাম করেছে,
হ্যাঁ,
পরবর্তীকালে অমৃতলাল,
যখন অমৃতলাল শৈরেন্দ্রী করেছিলেন সেই শৈরেন্দ্রীর বেশে অমৃতলালের আত্মজীবনীতে পাওয়া যাচ্ছে, করতাল ধ্বনিতে বৃহৎ অট্টালিকা কম্পিত হইতে লাগিল, যথা সময়ে তৃতীয় দৃশ্যের সিন উঠিল, আমি শৈরেন্দ্রী বেশে স্টেজের উপরে উপবিষ্ট, চাহিয়া দেখি আমার গুরুস্থানীয় কয়েকজন সম্মুখে বসিয়া আছেন। মুহূর্তের জন্য আমার বুক কাঁপিয়া উঠিল, আমি যেন আজ সমাজচ্যুত জাতিচ্যুত ধর্মচ্যুত হইয়া আমার ব্যর্থ জীবনের সমস্ত লজ্জার ভার শিরে বহন করিয়া আমার গুরুজন দিগের সম্মুখে নারী বেশে উপবিষ্ট হইয়াছি। যেন মনে হইল টিকিট বেচিয়া পাবলিক স্টেজে অভিনয় করিয়া আমি আমার সমাজকে স্বদেশকে আত্মীয় বন্ধু বান্ধবকে যে লজ্জা দিতেছি তাহার একমাত্র শাস্তি বহিষ্করণ। তখন সমাজ ছিল, সমাজের মানুষজন ছিল, সমাজ বন্ধন ছিল, সমাজদ্রোহিতার শাস্তি ছিল। মুহূর্তের জন্য আমার মাথা ঘুরিয়া গেল, পরক্ষণই ভাবিলাম এ যা হবার তা তো হলো, এখন যদি ভালো করিয়া প্লে করিতে না পারি তাহা হইলে গঞ্জনা ও লাঞ্ছনার সীমা থাকিবে না। কায় মনোবাক্যে নীলদর্পণের শৈরেন্দ্রী হলাম।
নীলদর্পণের শৈরেন্দ্রী হয়ে যা উচ্চারণ উনি করলেন আজকে সেটা মনে করতে ইচ্ছে হচ্ছে। তিনি বললেন একটি জায়গায় শৈরেন্দ্রী সেজে
তার ছোট মানে ভাজকে আর কি,
হ্যাঁ, তার ছোট ভাজ সরলতাকে,
সরলতাকে।
সংলাপটা এরকম, ঠাকুরপোর আমার কি সুচরিত্র, কি মধুমাখা কথা, ওরা যখন ঠাকুরপোর চিঠিগুলিন পড়েন যেন অমৃত বর্ষণ হইতে থাকে। দাদার প্রতি এমন ভক্তি কখনো দেখিনি, দাদারই বা কি স্নেহ, বিন্দু মাধবের নামে মুখে লাল পড়ে আর বুকখান পাঁচ হাত হয়, আমার যেমন ঠাকুরপো তেমনই ছোট বউ, সরলতার গাল টিপে বলে সরলতা তো সরলতা।
এই যে দেখো সেই সময় সমাজের যে সরলতাটা কিভাবে এখানে
যেমন নাট্যকার প্রকাশ করছেন, অভিনেতা যিনি আবার মানে নারী চরিত্রে অভিনয় করছেন তিনি বলছেন, সব মিলে এটা যে যুগান্তকারী ইতিহাস, এবং তারই সঙ্গে ওই যে তুমি যে কথা একটু আগে বললে সমাজের ছোট ছোট কথা, ছোট ছোট মানুষের যন্ত্রণা, সেইগুলিকে এরম ভাবে ধরে ওই সাহেবদের চপেটাঘাত এবং চাবুকাঘাত করা, এ তো সত্যি আমাদের সৌভাগ্য যে এই নাটকের উত্তরাধিকার আমরা বহন করছি।
সত্যি কথা, এই নাটকের কেন্দ্রীয় চরিত্র ক্ষেত্রমণিকে যখন সাহেব তার উপর লোপ জন্মায় তখন সেই সাহেব ওইখানকার এক পদী ময়রানীকে আশ্রয় করে এবং পদী ময়রানীকে দিয়ে সেই ক্ষেত্রমণিকে কুঠিবাড়িতে তুলে আনে। তার আগে একটা ছোট্ট জায়গায় এক কৃষকের গান ছিল, কিন্তু নাটকের মধ্যে কোনো গান নেই। এই দিক দিয়ে নাটকটা কিন্তু আবার আধুনিক,
হ্যাঁ, সেটাও একটা খেয়াল করবার বিষয়।
হ্যাঁ,
সেই সময়
দাঁড়িয়ে কোনো গান নেই, মাত্র দু পংক্তির একটা গান ছিল,
সম্ভবত মানুষের ব্যথা যন্ত্রণার গান শুনিয়ে,
হ্যাঁ,
আর গান করবার আলাদা করে ওই সঙ্গীতের দরকার
দরকার হয়নি। এবং এই গানটাই আবার একটা দীপ্ত ব্যবহার করা হয়েছে, যে ওই পদী ময়রানী ক্ষেত্রমণিকে কিভাবে তুলবে সেইটা যেমন ভাবছে, আর চাষা ভাবছে যে সে ওই চাষের জমির থেকে সুন্দর ফসল কিভাবে তুলবে।
যখন খেতে খেতে বসে ধান কাটি, যখন খেতে খেতে বসে ধান কাটি, মোর মনে জাগে, মোর মনে জাগে, মোর মনে জাগে ও তার লয়ান দটি মোর মনে জাগে ও তার লয়ন দটি যখন খেতে খেতে বসে ধান কাটি যখন খেতে খেতে বসে ধান কাটি যখন খেতে খেতে বসে ধান কাটি
সেইখান থেকে চলে আসতে হয়েছে পদিময়রানী ঠিক ক্ষেত্রমণিকে, পদিময়রানী ছলে বলে কৌশলে উঠি বাড়িতে এনে তুলল। কিন্তু সেই সময় দেখা গেল যে নবীন মাধব যিনি ওই তখনকার জমিদার এবং তার যে প্রজা চাষি, সেই চাষির তোরা তখনকার দিনে এই জমিদারের সুশৃঙ্খল বন্ধনে দেখা যেত যে একটা ভেদাভেদহীন সমাজ গড়ে উঠেছে, যেখানে তাদের মধ্যে ভেদ ছিল,
উচ্চ নিচ ভেদ নেই,
যে যার কাজটা করে, কিন্তু তাদের মধ্যে একটা সখ্য ছিল। সেই সখ্যটাকে দেখানোর জন্য এই তোরা নবীন মাধবের সঙ্গে সেই কুটি বাড়িতে উপস্থিত হল।
যখন ওই ক্ষেত্রমণি চিৎকার করছেন, কোথায় বাবা কোথায় মা, দেখো গো তোমাদের ক্ষেত্র মোল গো, তারপরে তার কম্পন নাট্যকার লিখছেন এবং জানেলার খড়কড়ি ভাঙিয়া নবীন মাধব ও তোরাপের প্রবেশ। নবীন বলেন, তার আগে স্টেজ ডিরেকশনে বলা হচ্ছে, রোগের হস্ত হইতে ক্ষেত্রমণির কেশ ছাড়াইয়া লইয়া, রে নরাধম নিজ বৃত্তি নীলকর, এই কি তোমার খ্রিস্টান ধর্মের জিতেন্দ্রিয়তা, এই কি তোমার খ্রিস্টানের দয়া বিনয় শীলতা, আহা বালিকা অবলা অন্তর্বর্তী কামিনীর প্রতি এইরূপ নির্দয় ব্যবহার। তোরাপ তখন বলেন, সোমিন্দি দেড়য়ে যেন কাঠের পুতুল, গোডার বাক্কি হরে গিয়েছে, বড় বাবু সোমিন্দির কি এমন আছে তা ধরম কথা শোনাবে, ও যেমন কুকুর মুই তেমনি মুগুর, সোমিন্দির যেমন চাবালি মোর তেমনি হাতের পচা, গলদেশ ধরিয়া গালে চপটাঘাত, ডাকবি তো জোরার বাড়ি যাবি গাল টিপে ধরে, পাঁচ দিন চোরের একদিন সেদের, পাঁচ দিন খাবালি একদিন খা কান মলন।
কি অসাধারণ
সহজ ভাবে,
এবং দেখো এই যে সংলাপের কিরকম একটা পার্থক্য,
দুটি লোকের
একটা সফিস্টিকেটেড দুটি স্ট্যাটাস কে আমরা দেখাচ্ছি,
অথচ দুজনেরই একটাই কারণে তারা এসেছে,
অথচ দুজনেরই একটা মিলমিশ
সেই অপূর্ব।
এই যে ভেদাভেদহীন সমাজের কথা তখন বলা হয়েছিল, আজও যেটা আমাদের এই যে নাট্যক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যে সমাজের কথা ভেবেছিলাম এখনো পর্যন্ত সেটা প্রায় অধরা রয়ে গেল, এটা খুবই দুঃখজনক। এবং এই থিয়েটার হয়েছিল আজ থেকে 150 বছর আগে, অভিনয় হয়েছে 150 বছর আগে,
নামটি শুনলেই কিরকম চমকপ্রদ লাগে না,
নীল দর্পণ। এবং নীল দর্পণের ফলে তখনকার দিনে এই দর্পণ দিয়ে বহু নাটক এবং বহু প্রহসন লেখা।
আমার যেটা ভাবতে ভালো লাগে, আমি সমাজ, আমার চারপাশের মানুষ আমার
দর্পণ, এইটা আমি জানি না, মানে এখন ওই যে এক একটা শব্দ নিয়ে লড়াই হচ্ছে, অথচ তখন কত সমাজে সবসময় চাওয়া হয়েছে একটা ভেদাভেদ সমাজ। এবং নাটকের লোকেরা, এখন তো কথায় কথায় বলা হয় নাটক করছে, নাটকের লোকেরাই প্রথম এই যে দেশের স্বাধীনতার কথা উচ্চারণ করছে পরাধীন দেশে, এটা আজকের দিনে যতটা সহজ তখনকার দিনে কিন্তু পরাধীন ভারতবর্ষ সরকারি চাকুরি নাট্যকার,
একে বলে হিম্মত,
এতে হিম্মত। এবং পাড়ার তখনকার দিনের অল্প বয়সী ছেলেরা, এরা তখন কিন্তু বিখ্যাত নয়,
না না কেউই,
অর্ধেন্দু গিরিশ কেউই,
সবাই আবেগ থেকে করছি। এও এক বৈপ্লবিক
একদম চেতনা, একদম চেতনাটা সজাগ চেতনা। আমরা যদি শেষের দিকে আসি, ওই পুরো বাড়িটা, ওই যেহেতু সাহেব মার খেল, সেই জন্য আস্তে আস্তে সেই বাড়ির এক এক করে ধ্বংস হয়ে গেল, সেই ধ্বংসের একটা চেহারা এই সংলাপে আছে।
এইখানে বিন্দু যে সংলাপটি উচ্চারণ করেন, আবার সেইখানে নাট্যকার নির্দেশ দিচ্ছেন, সাবিত্রীর গাত্রে হস্ত দিয়া যাহা বলিলাম তাহাই ঘটিল, মাতার জ্ঞান সঞ্চারে প্রাণ না সইল, কি বিড়ম্বনা, জননী আর ক্রোড়ে লয়ে মুখ চুম্বন করিবেন না, মা আমার মা বলা কি শেষ হইল, রুদন জননের মতো জননীর চরণ ধুলি মস্তকে দি, চরণের ধুলি মস্তকে দেওন, জন্মের মতো জননীর চরণ রেণু ভোজন করিয়া মানব দেহ পবিত্র করি, চরণের ধুলি ভক্ষণ শৈরিন্দ্রীর প্রবেশ, শৈরিন্দ্রী ঠাকুরপো আমি সহমরণে যাই, আমারে বাধা দিও না, সরলতার কাছে বিপিন আমার পরম সুখে থাকবে। কি শাশুড়ি বয়ে এরূপ পড়ে কেন? এই যে ক্রন্দন, এই যে ভগ্ন দশা, এও একটা ট্র্যাজিক আমি বলবো
একদম। এবং এই যে চরিত্রের মধ্যে দিয়ে পুরো বাড়ি কেরা যে তখন আজকের ভাষায় গ্র্যাব করলো ইংরেজরা ক্ষমতা দিয়ে, লোলুপতা দিয়ে, যে লোলুপতা ও কামনা করেছিল যখন সেটা ও পেল না,
তখন তার প্রতিশোধ
ওইভাবে নিল। এবং একটা জমিদার, মানে সাধু জমিদার, তার এখানে ইতি ঘটছে। এবং শুধু তার নয়, তার পরিবারকে এরা শেষ করে দিচ্ছে। এই যে রূপটা, অথচ দীনবন্ধু অন্য ক্ষেত্রে এই সাহেবদেরই, এই যেখানে বলছেন খ্রিস্টান ধর্মে কি এটা বলে, খ্রিস্টান ধর্মে ভালো কথা বলে, এই যে, এই যে মানবিকতাটা,
সমস্ত ধর্ম নির্বিশেষে যে
মানবিকতাটা
সেটাও
আছে,
সেইটিকে নির্দেশ করছেন।
এবং এই নাটকে যেহেতু কোনো গান সেই অর্থে নেই, দুই পংক্তির গান ছাড়া, সেই জন্য শেষে উনি একটা পাঁচালীর মতো একটা শেষকালে একটা জায়গা উনি তৈরি করছেন, একদম সেই পাঁচালী ধরনের, কিন্তু পুরো ঘটনাটা
তাতে বিধৃত হয়ে
যাচ্ছে
অন্যভাবে,
অন্যভাবে। সেখানে তিনি বলছেন যে আহা, সরপুর নিবাসী বসুকুল নীল কীর্তি নাশায় বিলুপ্ত হইল। ও, নীলের কি করাল কর, নীল কর বিষধর বিষ পোড়া মুখ, অনল শিখায় ফেলে দিল যত সুখ, অবিচারে কারাগারে পিতার নিধন, নীল ক্ষেত্র জ্যেষ্ঠ ভ্রাতা হলেন পতন, পতি পুত্র শোকে মাতা হয়ে পাগলিনী, সহস্তে করেন বধ সরলা কামিনী, আমার বিলাপে মার জ্ঞানের সঞ্চার, একেবারে উথলিল দুঃখ পারাবার, কোথা পিতা কোথা পিতা ডাকি অনিবার, হাস্য মুখে আলিঙ্গন করো একবার, জননী জননী বলে চারিদিকে চাই, আনন্দময়ীর মূর্তি দেখিতে না পাই, হেরি সব সবময় শ্মশান সংসার, পিতা মাতা ভ্রাতা দ্বারা মরেছে আমার। নাটকটা এখানেই শেষ হচ্ছে, প্রত্যেক মৃত্যু যেন ঘিরে আছে চারপাশ,
তারই সঙ্গে শুরু হচ্ছে এক অভিনব নাট্য আন্দোলন
একদম। এবং এটা তখন শুধু ন্যাশনাল থিয়েটার নয়, বিভিন্ন মঞ্চে মঞ্চে অভিনীত হতে থাকলো। আর আমরা আমাদের একটা কি বলবো বংশানুক্রম পেলাম, নাট্যের বংশ।
জয় নীলদর্প,
জয় নীলদর্প। বঙ্গরঙ্গ মঞ্চের ইতিকথার সপ্তম পর্বের এখানেই ইতি। আগামী পর্ব অর্থাৎ অষ্টম পর্বে আমরা আসব পুরুষ নয় নারী, অর্থাৎ অভিনেত্রীদের আগমন বাংলা থিয়েটারে, অভিনেত্রীদের সমন্বয় বাংলা থিয়েটারে, সেই কাহিনী নিয়ে যেটা ঘটবে 1873।